আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 14 মে, 31 বৈশাখ এবং ফার্সি 24 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8:00 এবং তেহরান সময় বিকেল 7:00, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সোর্ট অফ কোচ অভিযানের গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে গত এক যুগ ধরে সত্যিকারের ঈদ নেই বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ও দূরপাল্লার বাস চালুর দাবিতে আন্দোলন সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রবাসে ঈদ, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতানো অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিমানঘাটি, আয়রন ডোম স্টেশন ও রাসায়নিক কারখানায় হামাসের হামলা, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত। ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি ইরানের আহ্বান, যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ার। করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ও ভারতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, ফিলিস্তিন সহ মুসলিম উম্মার জন্য দোয়া। এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতি আমেরিকার সমর্থন, মার্কিন কংগ্রেসে রাশিদা তৈয়েবের ক্ষোভ প্রকাশ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইহুদিবাদী ইসরায়েলের একটি বিমানঘাটি, দুটি আয়রন ডোম স্টেশন এবং একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। ইসরায়েল বাহিনী বিমানঘাটিটি গাজা উপত্যকার অবরুদ্ধ ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালানোর জন্য ব্যবহার করে আসছিল। হামলা সম্পর্কে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড গতরাতে এক বিবৃতিতে বলেছে, আমরা ইসরায়েলের হাজেরিম বিমানঘাটি লক্ষ্য করে সিজিল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি। এই বিমানঘাটি থেকে ইহুদিবাদীদের জঙ্গি বিমান উড়ে গিয়ে গাজার জনগণের উপর হামলা চালাচ্ছিল। হামাস আরও বলেছে, তারা নেজেব মরুভূমির নাহাল ওজ কিবুজ রাসায়নিক কারখানায় আত্মঘাতী শিহাব ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর আগে হামাস অন্য এক বিবৃতিতে জানিয়েছে যে তারা কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা এ ধরনের দুটি ড্রোন ভূপাতিত করেছে। আজ সকালের দিকে গাজা থেকে ছোড়া রকেট ইসরায়েলের আশকেলন শহরের একটি ভবনে আঘাত আনে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। গতরাতে দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে। হামাস জানিয়েছে গত কয়েক ঘণ্টায় তারা ইসরায়েলকে লক্ষ্য করে 250টি রকেট ছুড়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে আজ সকালে 160টি বিমান একযোগে ওড়ে এবং গাজার উপর বোমাবর্ষণ করে। হামাসের টানেল ধ্বংস করার জন্য এই হামলা চালানো হয় বলে ইসরায়েল দাবি করছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে। এ ধরনের অভিযানের বিরুদ্ধে
ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করার পরও ইসরায়েল স্থল অভিযান শুরু করল। বর্তমানে ইসরায়েলি বিমান ও স্থলবাহিনী গাজা উপত্যকার উপর হামলা চালাচ্ছে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ 9,000 রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। হামাসের হুঁশিয়ারির পর ইসরায়েল অবশ্য গাজায় স্থল অভিযান শুরুর কথা অস্বীকার করেছে। ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বর্তমানে গাজার অভ্যন্তরে ইসরায়েলের কোনো স্থল সেনা নেই। ইসরায়েলের বিমান ও স্থল সেনারা গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর বোমা হামলা ও গোলাবর্ষণ করে চলেছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 109 ফিলিস্তিনি শহীদ ও 580 জন আহত হয়েছেন। অবশ্য কোনো কোনো গণমাধ্যম শহীদ ফিলিস্তিনির সংখ্যা 113 বলে জানিয়েছে। জবাবে হামাস এ পর্যন্ত 1,800 রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে লেবানন থেকে 3টি রকেট ছোড়া হয়েছে, তবে এসব রকেট ভূমধ্যসাগরে গিয়ে পড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ফলে ইসরায়েলের ভেতরে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল পত্রিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর দিয়েছে। যখন ইহুদিবাদী ইসরায়েল এবং গাজাভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সরাসরি সামরিক সংঘাত চলছে, তখন লেবানন থেকে এই রকেট হামলার ঘটনা ঘটল। এটি চলমান সংঘর্ষের নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। চলমান সংঘাতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জড়িয়ে যেতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। গাজাভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস ও ইসলামী জেহাদ আন্দোলনের সঙ্গে লেবাননের হিজবুল্লাহর বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং অপরাধযোগ্য বন্ধ করতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এই আহ্বান জানায়। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানোর ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে। ঐতিহাসিক নাকাবা দিবসের 73তম বার্ষিকীতে ইরান এই বিবৃতি প্রকাশ করল। 1948 সালের 14 মে বর্বর আগ্রাসনের মাধ্যমে হাজার হাজার ফিলিস্তিনকে তাদের মাতৃভূমি এবং ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠা করা হয়। বিবৃতিতে ইরান বলেছে, ইহুদিবাদী ইসরায়েল তাদের সীমাহীন বর্বরতা চালাতে মার্কিন সরকার সহ বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের কাছ থেকে অন্ধ সমর্থন পাচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর সামরিক আগ্রাসন চালাচ্ছে তা থামাতে রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। দেশটি বলেছে, মিশরের নজরদারিতে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, যুদ্ধবিরতি শুধু গাজা উপত্যকায় পালন করলে চলবে না, বরং এর মধ্যে পবিত্র জেরুজালেম আল কুদস শহরকেও অন্তর্ভুক্ত করতে হবে। সেখানে ইসরায়েলের ঘৃণ্য হামলা বন্ধ করতে হবে। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 এর বরাত দিয়ে ফিলিস্তিনের আল কুদস টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রাশিয়ার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গত সোমবার থেকে গাজা উপত্যকার উপর ইসরায়েল বর্বর আগ্রাসন শুরু করেছে। এরপর রাশিয়ার পক্ষ থেকে প্রথম কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হল। তবে নির্বাসনে থাকা হামাসের অন্যতম নেতা সালেহ আরুরি বলেছেন, মিশর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির জোরদার চেষ্টা চালাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। করোনা ভাইরাস মোকাবেলায় চলমান বিধিনিষেধের মধ্যেই বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। এই নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো মহামারীর মধ্যেই ঈদ উদযাপন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা। আজ সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপর আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসজনিত মহামারীর কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সরকারি নির্দেশনায় পাড়ায় মহল্লার মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদে অনুষ্ঠিত হওয়া ঈদের প্রথম জামাতে ইমামতি করেন বাইতুল মোকারমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আজ শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায় ঈদের নামাজ শেষ করে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হাসান মাহমুদ বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করি ফিলিস্তিনে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেখানে যে অমানবিক অন্যায় অবিচার চলছে তা যেন বন্ধ হয়। মন্ত্রী আরও বলেন, ঈদের দিন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করেছি দেশ ভয়াবহ করোনা মহামারী থেকে মুক্তি পাক, দেশের যে উন্নতি সাধিত হচ্ছে তা অব্যাহত থাকুক, বাংলাদেশের সব মানুষ সুখে থাকুক, ভালো থাকুক, তাদের জীবনে সমৃদ্ধি আসুক। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে ঈদ উল ফিতরের নামাজ শেষে ফিলিস্তিনি সহ সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। এ সময় মোনাজাতে বাংলাদেশ সহ বিশ্ববাসীকে করোনা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন মুসল্লিগণ। এছাড়া পশ্চিম জেরুজালেমের আল আসকা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের হামলার ঘটনায় বাইতুল মোকাররমে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী শাখা। আজ পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে সকাল 11টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসে নামাজরত মুসল্লিদের উপর বর্বর ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনের নারী শিশু ও বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিক্ষোভ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সকাল 11টায় ঈদের সর্বশেষ জামাতের পরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মৌলানা ইউনুস আহমদ। সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের হাফিজ মৌলানা শেখ ফজলে বারি মাসুদ। ভারতে করোনাজনিত স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল ফিতর পালিত হচ্ছে। আজ ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আব্দুল হাকিম।
ভারতে করোনাজনিত স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল ফিতর পালিত হচ্ছে। আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারীর মধ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অধিকাংশ জায়গায় ঈদগাহের পরিবর্তে মসজিদে ছোট আকারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজানের শেষে ঈদ উল ফিতরের পবিত্র উৎসবটি ভ্রাতৃত্ব ও শুভেচ্ছা বিনিময়ের উৎসব হিসেবে পালিত হয়। এই দিনটি নিজেকে মানবতার সেবায় মনোনিবেশ করার এবং অভাবীদের জীবনযাত্রার উন্নতির সুযোগ হিসেবে পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ উল ফিতরের শুভেক্ষণে শুভেচ্ছা, সকলের সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য প্রার্থনা করছি। সকলের সম্মিলিত শক্তিতে বিশ্ব অতিমারী পরিস্থিতি কাটিয়ে উঠবে ও মানবতার কল্যাণে ফের কাজ করবে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী MP এক শুভেচ্ছা বার্তায় বলেন, এই কঠিন সময়ে একে অপরকে ভ্রাতৃত্ববোধের সহায়তা করা প্রত্যেক ধর্মের শিক্ষা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উপলক্ষে আজ পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও কলকাতা পৌর কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ঈদের নামাজ শেষে সাংবাদিকদের বলেন,
আজ পবিত্র ঈদের দিনে সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, আল্লাহর কাছে দোয়া করলাম, বাংলায় যে ভ্রাতৃত্ব ছিল, যে ধর্মনিরপেক্ষতা ছিল, সবাই মিলে একসাথে যেভাবে বাংলায় আমরা থাকতাম সেটা আবার পুনঃস্থাপিত করার জন্য আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া জানালাম,
বলছিলেন আমাদের প্রতিনিধি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তার তীব্র সমালোচনা করেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় সদস্য রাশিদা তৈয়ব। মার্কিন কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি আমেরিকান সদস্য রাশিদা তৈয়ব গতকাল প্রতিনিধি পরিষদে ফ্লোর নিয়ে নিজ দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্য নেতাদের তীব্র সমালোচনা করেন। ফিলিস্তিনি ইস্যুতে আমেরিকার একচোখা নীতির সমালোচনা করে তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, জেনারেল অস্টিন ও উভয় দলের অন্য নেতাদের বিবৃতিগুলো পড়লে মনেই হবে না যে ফিলিস্তিনিদের অস্তিত্ব আছে। রাশিদা তৈয়ব বলেন, ফিলিস্তিনি পরিবারগুলোকে ঠিক এই মুহূর্তে হামলা চালিয়ে তাদের বাড়িঘর ছিন্নভিন্ন করে দেওয়া হচ্ছে, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, অথচ তাদের কোনো স্বীকৃতি নেই। মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের বক্তব্যে শিশুদের আটক করা ও হত্যা করার বিষয়ের উল্লেখ নেই। মুসলিমদের অন্যতম পবিত্র স্থানে নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের অব্যাহত হয়রানি ও সন্ত্রাসী ও সন্ত্রাস সৃষ্টির বিষয়টি কোনোভাবেই স্বীকার করা হচ্ছে না। ইহুদিবাদী ইসরায়েল থেকে 120 সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিক সরিয়ে নিয়েছে আমেরিকা। গাজাভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সরকার এই পদক্ষেপ নিয়েছে। গতকাল মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইসরায়েল থেকে 120 জনের সেনাদলকে একটি C-17 পরিবহন বিমানে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে ফিরে নেওয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ার জন্য ইসরায়েলে গিয়েছিল। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা 4 দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে শোর্ড অব কুচ সামরিক অভিযান শুরু করেছে। এই যুদ্ধ ইসরায়েলের জন্য খুব খারাপ পরিণতি ডেকে আনবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। দখলদার ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা 4 দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে শোর্ড অব কুচ সামরিক অভিযান শুরু করেছে। যদিও ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়ে বহু ফিলিস্তিনিকে হত্যা এবং অবকাঠামো ধ্বংস করেছে, কিন্তু এই যুদ্ধ ইসরায়েলের জন্য খুব খারাপ পরিণতি ডেকে আনবে এবং এটাকে ইসরায়েলের জন্য বিপদ সংকেত হিসেবে দেখছেন অনেকে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা প্রথম দফা হামলায় গাজা থেকে ইসরায়েলের দিকে বহু রকেট ছুড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত মঙ্গলবার ফিলিস্তিনিরা 1500টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে। প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু আবিদি ইসরায়েলের রামন বিমানবন্দরে মধ্যমপাল্লার আয়াস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার কথা জানিয়ে বলেছেন, এটির পাল্লা 250 কিলোমিটার এবং এর ব্যাপক ধ্বংস ক্ষমতা রয়েছে। তিনি আরও বলেছেন, হামাস দীর্ঘমেয়াদে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ইসরায়েলের জন্য দ্বিতীয় বিপদের কারণ হচ্ছে, এ পর্যন্ত তাদের 8 জন নিহত হয়েছে, বহু সংখ্যক মানুষ আহত এবং বহু মানুষ মাটির নিচে আশ্রয় শিবিরে গা ঢাকা দিয়ে আছে। এ থেকে বোঝা যায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোম ফিলিস্তিনিদের সব রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না, সে কারণে আয়রন ডোম ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকৃতপক্ষে ফিলিস্তিনিরা কম দামে রকেট ছুড়ে মারলেও সেটাকে ঠেকাতে গিয়ে ইসরায়েলকে $80,000 মূল্যের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে। ইসরায়েলের জন্য তৃতীয় বিপদের কারণ হচ্ছে, অতীত যুদ্ধকৌশলের তুলনায় এবার ফিলিস্তিনি যোদ্ধারা আরও বেশি শক্তিমত্তা দেখিয়েছে এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো থেকে বোঝা যায় ফিলিস্তিনিরা এখন আর আগের মতো দুর্বল নয়। ইসরায়েলের চতুর্থ বিপদের কারণ হচ্ছে, ইসরায়েলের ভেতরে সামাজিক সংকট ও বিভেদ চরম আকার ধারণ করেছে। আর্থরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কোনো দিক থেকেই ইসরায়েলিদের মধ্যে একতা নেই। ইসরায়েলের জন্য পঞ্চম দুশ্চিন্তা ও উদ্বেগের কারণ হচ্ছে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অচলাবস্থা, সে কারণে নির্বাচন ফের পঞ্চম দফায় গড়াতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, ক্ষমতায় টিকে থাকার জন্যই নেতানিয়াহু বর্তমান যুদ্ধ শুরু করেছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে কোভিড করোনার ভয়াবহ আক্রমণ, অন্যদিকে চলছে সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়ন। এদিকে আজ ঈদের দিনেও বাস চালুর দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করেছে পরিবহন শ্রমিকরা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ঈদ কষ্টের ও দুঃসময়ের। একদিকে কোভিড করোনায় ভয়াবহ আক্রমণ, অন্যদিকে সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়ন। এই দুই দানবের হাত থেকে এই দেশ যেন রক্ষা পায়, জনগণ যেন রক্ষা পায়, সেই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করেছি। তিনি যেন এই তৌফিক দেন যে আজকে সারা দেশে যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে মুক্ত করার জন্য আমরা সেই শক্তি অর্জন করতে পারি, জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করতে পারি, সেই দোয়া আমরা করেছি। আজ শুক্রবার ঈদের নামাজ শেষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ঈদ বলতে আমরা যেটা সবসময় বুঝি সেই ঈদ সত্যিকারে বলতে কি গত এক যুগ ধরেই আমাদের নেই। কারণ আমাদের নেতাকর্মীদের হত্যা করে মিথ্যা মামলা দিয়ে ভয়াবহ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। বিএনপি মহাসচিব আরও বলেন, সরকারের ভুল সিদ্ধান্তের কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। একদিকে তারা বলছে লকডাউন, কিন্তু কোনো লকডাউন পালন হচ্ছে না। গণপরিবহন বন্ধ রয়েছে কিন্তু চলাচল বন্ধ হচ্ছে না। এদিকে আজ ঈদের দিনেও রাস্তায় নেমে আন্দোলন করেছে পরিবহন শ্রমিক এবং মালিকেরা। দূরপাল্লার বাস চালুর দাবিতে আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।
আমরা সবসময় গাড়ি চালাই যে কোনো সরকারের বাসাতেই, আর করোনা পরিবহনের ইষ্টাবারই ধরছে, আর বাংলাদেশে কারোরই ধরে নাই।
এক কষ্ট জিয়াউর রহমান দেয় নাই, এক কষ্ট এসএস আছে দেয় নাই, কিন্তু ইদানিং যে 20 বছর ধরে পরিবহন নিয়ে আমরা খেলামেলা করতেছি, আমরা কি লুড্ডু খেলার ঘর?
এ সময় দাবি করা হয়, যারা ঈদে ছুটি কাটাতে গ্রামে চলে গেছেন তাদের কর্মস্থলে ফেরার জন্য দূরপাল্লার বাস চালু করে দেয়া হোক। স্বাস্থ্যবিধি মেনে বাস চালু হলে করোনার ঝুঁকি বরং কমবে।
কিন্তু বাসে 2 সিটে একজন করে আসবে, সেখানে সংক্রমণ বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই আমাদের অনুরোধ যে আমাদের বাস চলাচল অনুমতি দেওয়া হোক।
ঈদে ঘর ফেরা মানুষের কর্মস্থলে ফিরতে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানিয়ে পরিবহন শ্রমিক নেতা এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, যেভাবে মানুষ গ্রামে গেছেন সেভাবে তারা আবার ফিরে আসবেন, তাদের ঘরে আটকে রাখা যাবে না। তাই ফিরে আসা যাত্রীদের দুর্ভোগ কমাতে কয়েকদিনের জন্য হলেও দূরপাল্লার পরিবহন চালু করা জরুরি। সায়েদাবাদ বাস টার্মিনালে আজ শুক্রবার পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শাহজাহান খান এ দাবি জানান। এদিকে ঈদ পরবর্তী সময়ে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। দৃষ্টিপাতের পর এবারে রয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রবাসে ঈদ।
প্রবাসে ঈদ শ্রোতা বন্ধুরা, ঈদের আনন্দ ঘন এ মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
ঈদ হচ্ছে রোজাদারদের জন্য আনন্দের দিন, খুশির দিন, পুরস্কারের সুসংবাদ প্রাপ্তির দিন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, ইবাদত ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই দিনটি পালন করতেন। আর সেই ধারাবাহিকতায় সারা বিশ্বের মুসলমানরা হিংসা, বিদ্বেষ ও বৈষম্য ভুলে মেতে ওঠেন ঈদের আনন্দে।
ঈদ আনন্দে দেশে সবাই যখন আত্মহারা, তখনও প্রবাসীরা থাকেন কর্মস্থলে নয়তো ঘুমে। এদের রাত পেরিয়ে সকালবেলা ঘুম ভাঙার পর আশপাশে যখন পরিবারকে দেখা যায় না, তখন নিজের অজান্তেই চোখে পানি চলে আসে। মনে পড়ে যায় চিরচেনা গ্রামে ঈদ উদযাপনের স্মৃতিগুলো।
বন্ধুরা, এসব কথা বলার উদ্দেশ্য নিশ্চয় ধরতে পেরেছেন। হ্যাঁ, ঈদুল ফিতর উপলক্ষে দুই পর্বের অনুষ্ঠানের আজকের পর্বটি সাজানো হয়েছে প্রবাসীদের ঈদ নিয়ে। এতে অংশ নিয়েছেন তুরস্ক, সৌদি আরব ও সিঙ্গাপুরের কয়েকজন প্রবাসী। আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান, আর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। বন্ধুরা, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিকল্পনা, প্রত্যাশা আর প্রস্তুতির কমতি থাকে না। ঈদের আগে কেনাকাটা, আত্মীয় স্বজন, গরিব দুঃখী মানুষের কেউ ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেয়া, আর ঈদের দিন সকালে মিষ্টি খেয়ে দল বেঁধে নামাজ পড়তে যাওয়া, নামাজ শেষে বাড়িতে ফিরে মা বাবাকে সালাম করা, সালামি আদায় করা, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া, এভাবেই কেটে যায় ঈদ।
কিন্তু মিষ্টি মুখে নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাওয়া প্রবাসীদের জন্য যেন কেবলই স্মৃতি। ঈদের দিন সকালবেলা ঘুম ভাঙার পর আশেপাশে বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান কিংবা আত্মীয় স্বজনকে না পেয়ে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে তাদের। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে ঈদের দিনও তাদের কেউ কেউ কাজে যেতে বাধ্য হন। ঈদের আনন্দ বঞ্চিত সেই সব প্রবাসীদের নিয়ে এবারে রয়েছে একটি গান। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছেন সেইসব প্রবাসীকে জানাই ঈদ মোবারক আসসালাম। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব কয়েকজন প্রবাসী বাংলাদেশের সঙ্গে। প্রথমে আমরা যার সাথে কথা বলবো তার পরিচয় জানা যাক।
আমার নাম আরাফাত রহমান আরাফাত। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা সিঙ্গাপুরিয়ান কোম্পানিতে আমি জব করি। আমি বাংলাদেশে লেখাপড়া করেছি, বাংলাদেশে জব করেছি, তারপরে মালয়েশিয়াতে 8 বছরের মতো ছিলাম। এই মুহূর্তে আমি তুরস্কে আছি, বুরসা শহরে, পরিবার সহই আছি এখানে।
আরাফাত ভাইয়ের কাছে প্রথমে জানতে চাইব প্রবাসে সাধারণত কিভাবে ঈদ কাটে।
প্রবাসে ঈদ এর অনুভূতিটা ভিন্ন, এক একজনের এক এক রকম। আমি যেটা মনে করি বা আমি যেটা দেখেছি যে প্রবাসে অপরিচিতরাই পরিচিত হয়ে যায়। বাংলাদেশি, ধরেন আমি মালয়েশিয়াতে ছিলাম অনেকদিন, ওখানে যারা বাংলাদেশিদের সাথে পরিচয় হয় বা আমার বন্ধুত্ব হয় তারাই আসলে আমার নিকটাত্মীয় হয়ে যায়। আমরা ঈদের সময় আমাদের প্রতিবেশী বাংলাদেশি যারা ছিলেন তাদের সাথে নিয়ে খুবই আনন্দের সাথে একে অপরের বাসায় গিয়ে একে অপরকে দাওয়াত দিয়ে সুন্দরভাবে বাংলাদেশে যেরকম ঈদ করেছি সেভাবে করেই করার চেষ্টা করেছি আসলে।
প্রবাসে ঈদ কষ্টের হলেও পরিবার নিয়ে কাটাতে পারলে যে তেমন কষ্ট মনে হয় না তা জানলাম আরাফাত ভাইয়ের কাছ থেকে। এবার আমরা তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মাহবুবা আক্তারের কাছ থেকে শুনব তার প্রবাস জীবনের প্রথম ঈদের স্মৃতি।
প্রবাসে প্রথম ঈদটা যখন করি সেটা তো আসলে খুবই কষ্টের ছিল। আমি আমাদের রুমে একা ছিলাম, আমার পাশের রুমে আরেকটা মেয়ে, সেও একা ছিল, তার নাম ছিল সাদা, সাদা হাসান। সে ইথিওপিয়ান মুসলিম। আমরা হচ্ছে ঈদের দিন সারাদিনই মন খারাপ, সেখানে আমরা দুজন এই শুয়ে বসে ইউটিউব ভিডিও দেখে গান শুনে হাঁটাহাঁটি করে কাটিয়েছি। সন্ধ্যার দিকে আমি হলো আমার পাশের রুমে গিয়ে নক দিলাম, ভাবলাম দেখি সাদা কি করছে। তো গিয়ে বললাম যে তুমি কি করছো, তো দেখলাম তার চোখ মুখ ফোলা, সে সারাদিন শুয়ে কান্নাকাটি করেছে। আমি বললাম যে কি ব্যাপার, সে বলে যে বলো না, প্রথম ঈদ করছি, আমার বাবা তো এই ঈদে আমাদের সাথে নাই, ওর বাবা মারা গিয়েছিলেন ওই বছর। তখন আমি বললাম যে চলো আমরা একটু বাইরে যাই। তো তাকে নিয়ে আমি একটা ইয়েমেনি রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টের বাইরে একটা টেবিল পাতা ছিল, সেখানে বসে আমরা দুজন ইয়েমেনি খাবার খেলাম, একটু ছবি তুললাম, রাস্তায় হাঁটলাম কিছুক্ষণ, ছোটোখাটো একটু আড্ডা টাড্ডা দিলাম। এটা ছিল প্রবাসে প্রথম ঈদ।
আপনার প্রবাসে প্রথম ঈদের স্মৃতিচারণ শুনলাম, তো রেডিও তেহরানের শ্রোতাদেরকে আপনি কিছু শোনাতে চাইলে শোনাতে পারেন।
আমি এখন আবৃত্তি করব তুর্কি কবি উজদেমির আসাফের আয়নার খেলা। একটি শিশুর জন্ম হলো, আমি যার নাম, মানুষের দলে ভিড়লাম, হেসে খেলে হলাম বড়, ঘর খাট পালঙ্কে। একটি আয়নার জন্ম হলো, দেখলাম ভিড়ে গেল আয়নার দলে, কাজে লাগে বেশ, কিনলাম হাটবাজার আড়ঙ্গে। এতটা বছর ধরে দেখলাম মুখ, কখনো করেনি বারণ, ছিল মামুলি আয়নারই মতন। এক ভোরে উঠলাম দাঁড়িয়ে সে সামনে, ক্রুদ্ধ বিরাগে কাঁচের টুকরো এক নির্বোধ, নিজেকে আয়না ভেবেছে।
চমৎকার উচ্চারণে কবিতাটি শোনানোর জন্য মাহবুবা আক্তার আপনাকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সারা বিশ্বে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ঈদ উদযাপিত হয়। সেই ঈদের অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম সিঙ্গাপুর প্রবাসী শাহিদ রানার কাছে। তিনি বললেন,
গত বছর করোনাকালে ঈদ বলতে অনেকটা দুর্বিষহ আতঙ্কের মধ্যে কেটেছে দিনগুলো। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এই আনন্দের দিন বের হতে না পারা, ভালো কিছু রান্না না করতে পারা অনেকটাই কষ্টের। তারপরও চেষ্টা করেছি কিছু সংখ্যক চুপি সরে ঈদের নামাজটা আদায় করার জন্য, এবং বরাবরের মতোই বাহির থেকে ক্যাটারিংয়ের খাবার পৌঁছে দেয় সবার রুমে রুমে। তবে সেদিনের খাবারটি ছিল একটু ভিন্ন, ভাতের বদলে বিরিয়ানি, সাথে ছিল ডিম ও সেমাই। খাওয়া দাওয়া শেষ করে দেশে প্রিয়জনদের সাথে কথা বলে এবং করোনার ভয়ে আতঙ্কে চিন্তায় শুয়ে শুয়ে কেটে গিয়েছিল সেই দিনটি, সেটি কখনো ভোলার নয়।
শাহিদ রানার পর এবার আমরা সৌদি আরবের তাবুক শহরে অবস্থানরত রেডিও তেহরানের শ্রোতা জাফরুল ইসলাম জাফরের কাছ থেকে প্রবাসে ঈদ উদযাপন সম্পর্কে জানব।
প্রবাসে আমার ঈদ সাধারণত কাটে ঈদের দিন, ঈদের নামাজ পড়ে এসে সারাদিন হয়তো ঘুমের ভিতরে, এরপর বিকেলবেলা বন্ধুদের বাসায় খাওয়া দাওয়া বা কিছু আড্ডা, বিশেষ করে দুবা সাগর বা লোহিত সাগর আছে তাবুক শহরের পাশে, তাবুক শহর থেকে প্রায় 2-250 কিলোমিটার, তো সেখানে যাই এবং মাছ ধরার কাজে যে আনন্দটা সবাই ভাগাভাগি করি।
শ্রোতা বন্ধুরা, এবারে আমরা এমন একজন প্রবাসীর কথা শুনব যিনি প্রবাসে আসার পর এ পর্যন্ত 17টা ঈদ পার করলেও একবারও পরিবারের সাথে ঈদ কাটাতে পারেননি। কিছুদিন আগে তার মেয়ে তাকে এবারের ঈদে বাড়ি যাওয়ার বায়না ধরে। তারপর কি হল জানা যাক সিঙ্গাপুর প্রবাসী ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছ থেকে।
আমি একজন স্বার্থপর বাবা, আমি একজন অপরাধী বাবা, আমি একজন ভিক্ষুক বাবা। কারণ আমি 2012 সালে সিঙ্গাপুরে আসি, তার 18 দিন পর আমার ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। এরপর আমি 4 বার দেশে গিয়েছি, কিন্তু আমি কোনো ঈদে ছুটি নিতে পারিনি বা ছুটি কাটাতে পারিনি। প্রায় রমজান ঈদ ও কুরবানি ঈদ মিলে 17টা ঈদ আমি পবার জীবনে কেটে দিয়েছি। আজ আমার মেয়ে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো, বাবা ঈদের তো আর কয়দিন বাকি, আপনি আসবেন না? এবার কিন্তু আসবেন, আপনি না আসলে আমি ঈদ করবো কীভাবে? আপনি না আসলে আমি নতুন জামা কাপড় পরবো না। আপনি কিন্তু আসবেনই, আপনি শুধু বারবার বলেন আসবেন কিন্তু একবারও আসেন না। সবাই সবার বাবার সাথে ঈদে যা আনন্দ উপভোগ করে, কিন্তু আমার বাবা নেই, আপনি শুধু মিথ্যা কথা বলবেন, আসবেন বলে আসেন না। আমার এই মেয়ের কথাগুলো শুনে আমার হৃদয়ের ভিতরে অটোমেটিক কান্না চলে আসছে। সারা রাত নীরবে কেঁদেছি, এই তো হলো আমাদের খাবার জীবন।
সত্যি অনেক কষ্ট ও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন আরাফাত ভাই। তো বন্ধুরা, এবারে আমরা তুরস্ক প্রবাসী আরাফাত ভাইয়ের কাছ থেকে জানব তাঁর একটি ঈদের স্মৃতি।
প্রবাসে ঈদের আসলে অনেক স্মৃতি, অনেক মধুর স্মৃতি, অনেক কষ্টের স্মৃতি থাকে। তো কষ্টের স্মৃতি আমি আসলে বলতে চাচ্ছি না, বরং একটা মধুর স্মৃতি আমি বলি। সেটা হচ্ছে বিগত 2 বছর আগে মালয়েশিয়াতে কিছুদিন আগে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটা কেবলই ইন্টারমিডিয়েট পাশ করে মালয়েশিয়াতে এসছে লেখাপড়ার উদ্দেশ্যে, অনার্স ব্যাচেলর ডিগ্রি করার জন্য। ছেলেটার নাম রাকিব। তো সে তার জীবনে, আমি বুঝতে পারছি যেটা আমি যেটা পার করে এসেছি, যে বাবা মার সাথে ঈদ করা অল্প বয়সে, যেটা সে ইন্টারমিডিয়েট পাশ করেছে কেবলই, তো সেই সে একা, মানে সে এখানে তার আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু আমার সাথে তার খুব ভালো সম্পর্ক হয়। সে আমার বাসায় আসা যাওয়া করে এবং আমিও তার সাথে বিভিন্ন জায়গাতে যাই বা নিয়ে যাই। পরে যখন ঈদের দিন আসলো, তাকে আমি আমার সাথে করে সকাল থেকে নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন আমার আত্মীয় আমার বন্ধু বান্ধবদের বাসায় যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমি তাকে নিয়ে যাই সাথে করে, আমার পরিবারের সাথে করে। তো সে দিন শেষে যখন বাসায় ফিরে যাচ্ছে, যাওয়ার পরে সে আমাকে যে কথাটা বলল, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, যে ভাইয়া আপনি আমাকে বুঝতে দেননি যে আমি বিদেশের বাড়িতে প্রথম ঈদ করছি বাবা মা ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া। এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং এই কথাটা আমার মনে হয় আজীবন মনে থাকবে, যে ছেলেটা বিদেশের বাড়িতে প্রথম ঈদ করছে এবং সে আমার সাথে আমার পরিবারের সাথে ঈদ করতে পেরে তার পরিবারের কথা এবং তার পরিবারের যে শূন্যতাটা সে অনুভব করেনি, এই মধুর স্মৃতিটা আমার আসলে সারা জীবন মনে থাকবে।
সত্যি একটি মধুর স্মৃতি শোনালেন আপনি। যারা পরিবার নিয়ে প্রবাসে থাকেন তাদের উচিত এভাবেই নিজ দেশের প্রবাসীদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেওয়া।
তো শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি শেষ করব বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের ঈদ মোবারক কবিতার কিছু অংশের আবৃত্তি শুনিয়ে। আবৃত্তি করেছেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
শত যোজনীর কত মরুভূমি পাড়ায় গো, কত বালু চরে, কত আঁখি ধারা ছড়ায় গো, বরষের পরে আসিলে ঈদ, ভুখারির দ্বারে সওগাত বইয়ের জোয়ানের, কণ্টক বনে আশ্বাসে নেগুলবাগের, সাকিদ জামের দিলে তাগিদ, খুশির পাপিয়া পিউ পিউ গাহে দিক বিদিক, বধু জাগে আজ নিশীথ বাসরে নিন্নিমিক, ইদল ফিতর আনিয়াছে তাই নববিধান, ওগো সঞ্চয়ী উদ্বৃত্ত যা করিবে দান, ক্ষুধার অন্ন হোক তোমার, ভোগের পেয়ালা উপচায়ে পড়তাব হাতে, তৃষ্ণাতুরের হিস্যা আছে ও পেয়ালাতে, দিয়া ভোগ করো বীর দেদার, পথে পথে আজ হাঁকিব বন্ধু ঈদ মোবারক আসসালাম, ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনি ফুল কালাম, বিলিয়ে দেওয়ার আজি কি ঈদ, আমার মনের অনুরাগে রাঙা ঈদগারে, সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে, দেহ নয় দিল হবে শহীদ, বরষের পরে আসিলে ঈদ।
আমরা সবাই সব ভেদাভেদ হিংসা বিদ্বেষ ভুলে সহমর্মিতার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করব, এ প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রবাসী ঈদ শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা। শ্রোতাবন্ধুরা, ঈদ মোবারক। 14 মে শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর কয়েকটি বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ নির্বাচিত কটি খবর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাজনীতিবিদদের ঈদ উদযাপন সীমিত পরিসরে প্রথম আলো। ঈদের দিন করোনায় 26 জনের মৃত্যুর খবর প্রথম আলো সহ আরও অনেক পত্রিকাতে এসেছে খবরটি। 9 সপ্তাহ পর করোনা শনাক্ত হাজারের নিচে ইত্তেফাক। আল আকসায় হামলার প্রতিবাদে বাইতুল মোকাররমে বিক্ষোভ ইত্তেফাকের আরেকটি শিরোনাম। নাইট অব 1000 বম্বস মানব জমিনের শিরোনাম। এক যুগ ধরেই আমাদের ঈদ নেই ফখরুল মানব জমিনের আরেকটি খবর। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতির আহ্বান নয়া দিগন্তের শিরোনাম। এবারে ভারতের কয়েকটি খবরের শিরোনাম। রাজ্যে 70টি অক্সিজেন কারখানা চাই, ফের মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা, আনন্দবাজার পত্রিকার শিরোনাম। এ পত্রিকার আরেকটি খবর, করোনার ভয়ে এলেন না কেউ, ঈদের দিন হুগলিতে হিন্দু পড়শির দেহ সৎকার মুসলিমদের। ধেয়ে আসছে সাইক্লোন তাওকাতে, 3 রাজ্যে জারি লাল সতর্কতা, সংবাদ প্রতিদিন। এবার বাংলাদেশের নির্বাচিত কয়েকটি খবর বিস্তারিত। রাজনীতিবিদদের ঈদ উদযাপন সীমিত পরিসরে প্রথম আলো। উৎসব আনন্দে যেমন করোনার প্রভাব, তেমনি রাজনীতিবিদদের চিরাচরিত ঈদ উদযাপনেও করোনা বাগড়া দিয়েছে। কেউ কেউ নিজ এলাকায় আছেন, কেউ কেউ রাজধানীতে ঈদ করছেন। ঈদের রাজনীতিতেও পরিবর্তন এসেছে। রাজনীতিবিদদের ভাষায় ঈদ উদযাপনও এখন সীমিত হয়ে গেছে, সশরীরের চেয়ে মোবাইল ফোনেই শুভেচ্ছা সেরে নিয়েছেন তাঁরা। গত বছরের মার্চ থেকে দেশে করোনা সংক্রমণ শুরু, এরপর 2টি ঈদ গিয়ে এবার 3য় ঈদও করোনাকে সঙ্গী করে কাটাতে হচ্ছে দেশের মানুষকে। ঈদের রাজনীতিও এখন করোনা মাথায় রেখে হচ্ছে। রোজার সময়ে গত বছর থেকেই কোনো ইফতার মাহফিল হচ্ছে না, রোজার ঈদ ঘিরে কোনো কর্মসূচিও নেই। তবে যাঁরা নিজ এলাকায় আছেন তাঁরা নিজেদের মতো করেই এলাকার মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন।
ঈদের দিন করোনায় 26 জনের মৃত্যুর খবর। ঈদের দিন দেশে করোনা ভাইরাসে 26 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিগত 24 ঘন্টায় মৃত্যুর এই সংখ্যা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। গতকাল বৃহস্পতিবার 31 জন এবং তার আগের দিন 40 জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বিগত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে 848 জন। এই সংখ্যাও দুই মাসের মধ্যে সবচেয়ে কম। তবে ঈদের আগের দিনে কমেছে নমুনা পরীক্ষাও। তবে ইত্তেফাকের খবরের শিরোনামে আশ্বস্ত হতে পারে জাতি। নয় সপ্তাহ পর করোনা শনাক্ত হাজারের নিচে। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 26 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে 12,102 জনের। এর আগে একদিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল। আল আকসায় হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ। ইত্তেফাক আরও জানিয়েছে, জেরুজালেমে মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় হামলার প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিক্ষোভ করেছে মুসল্লিরা। আজ ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে মসজিদের উত্তর গেইটে এই বিক্ষোভ করেন তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী শাখা এই বিক্ষোভ করে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফিজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, ইসরায়েল ন্যাক্কারজনকভাবে ফিলিস্তিনের নামাজরত মানুষের উপর হামলা করেছে। এমন বর্বর হামলার পরেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে, জাতিসংঘ কিছু বলছে না। নাইট অফ থাউজেন্ড বম্বস, মানব জমিনের শিরোনাম আজ ব্রিটেনের অনলাইন ডেইলি মেইলের প্রধান শিরোনাম এটি। এর অর্থ হাজার বোমার রাত। সহজেই অনুমেয় এই শিরোনাম করা হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস বোমা হামলাকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাতভর গাজা জুড়ে উন্মত্তের মতো বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। নির্মম সেই বোমা হামলায় গাজার রাত আলোকিত হয়ে উঠেছিল। অন্ধকার ভেদ করে বহুদূর থেকে দেখা যাচ্ছিল ইসরায়েলের তাণ্ডব লীলা। এখানেই থেমে থাকেনি তারা। ওদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সেনারা গাজায় স্থল হামলা শুরু করেছে বলে খবরে আতঙ্ক সংশয় তৈরি হয়। সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে ইসরায়েল। 9,000 রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে। দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয় তাই হচ্ছে হামাসের। তারাও জীবন মরণ দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। এক যুগ ধরেই আমাদের ঈদ নেই ফখরুল। মানব জমিনের আরেকটি খবর, এবারের ঈদ কষ্টের ও দুঃসময়ের বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, আজকে ঈদ উল ফিতর পালিত হচ্ছে অত্যন্ত একটা কষ্টের মধ্য দিয়ে, দুঃসময়ের মধ্য দিয়ে। একদিকে কোভিড করোনার ভয়াবহ আক্রমণ, অন্যদিকে ফ্যাসিবাদী সরকারের যে অত্যাচার নির্যাতন নিপীড়ন, এদের হাত থেকে এই দেশ যেন রক্ষা পায়, জনগণ যেন রক্ষা পায়, সেই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করেছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতির আহ্বান, নয়া দিগন্তের শিরোনাম। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আমাদের চারপাশে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বোত্তম চেষ্টা চালাতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ঈদ উল ফিতর আমাদেরকে এই আত্মশুদ্ধি ও আত্মসংযমের শিক্ষা দেয়। শুক্রবার বঙ্গভবনের দরবার হলে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এক অনুষ্ঠানে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, আমাদের চারপাশে থাকা অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে। রাষ্ট্রপতি বলেন, আমাদের চারপাশে অনেক অসহায় ও বিপন্ন মানুষ, তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সকলকে সাধ্যমতো চেষ্টা চালাতে হবে। ভারতের কয়েকটি খবরের বিস্তারিত এবার। রাজ্যে 70টি অক্সিজেন কারখানা চাই, ফের মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা। অক্সিজেন নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকা আরও জানিয়েছে, চিঠিতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালে অক্সিজেন কারখানা করতে চায় রাজ্য, মোট 70টি কারখানা করতে চায় রাজ্য সরকার, কিন্তু কেন্দ্র মাত্র 4টির অনুমতি দিয়েছে। এই পত্রিকার আরেকটি শিরোনাম সবারই দৃষ্টি আকর্ষণ করবে, সেটি হলো, করোনার ভয়ে এলেন না কেউ, ঈদের দিন হুগলিতে হিন্দু পড়োশীর দেহ সৎকার মুসলিমদের। ধর্মপ্রাণতারা শুধু ভুলে যাননি মানবিকতা, তাই প্রতিবেশী হিন্দু পরিবারের মৃত্যুর খবর এলো যখন, তারা খুশির ঈদের উৎসব থামিয়ে বেরিয়ে পড়লেন। করোনার ভয়ে কেউ সৎকারের কাজে হাত লাগাতে রাজি হননি, তাই মুসলিম প্রতিবেশীরা এগিয়ে এলেন ধর্মের সংকীর্ণতা সরিয়ে। ধেয়ে আসছে সাইক্লোন তাওকাতে, তিন রাজ্যে জারি লাল সতর্কতা সংবাদ প্রতিদিন। প্রথম ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আরব সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকা থেকে। রবিবারের মধ্যে আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর নাম রাখা হয়েছে তওকতে। এর জেরে ইতিমধ্যেই মহারাষ্ট্র, কেরল ও গুজরাটে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রোববার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তওকতের আশ্রয় পড়ার আশঙ্কা করা হচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আসর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইসরায়েলের বিমানঘাটি, আয়রন ডোম স্টেশন ও রাসায়নিক কারখানায় হামাসের হামলা, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত। ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি ইরানের আহ্বান, যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ার। করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ও ভারতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের জন্য দোয়া কামনা। এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতি আমেরিকার সমর্থন, মার্কিন কংগ্রেসে রাশিদা তৈয়বের ক্ষোভ প্রকাশ। শ্রোতা বন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের পুলিশ কর্তৃপক্ষকে ফিলিস্তিনিদের পক্ষে রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পবিত্র জেরুজালেম আলকোচ শহরের ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলি বর্বর সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ নিশ্চিত করার বিষয়টি নিশ্চিত করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমিয়াওনে এক টুইটার বার্তায় জানিয়েছেন, আমি প্যারিসের পুলিশ প্রধানকে শনিবারে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করার কথা বলেছি। 2014 সালে এ ধরনের বিক্ষোভের কারণে মারাত্মক জনবিশৃঙ্খলা দেখা দিয়েছিল বলে তিনি মন্তব্য করেন। শ্রোতাবন্ধুরা, অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দিচ্ছি। সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
تهران نخوسوم.